প্রিয় শ্রোতা, এখন শুরু হবে আমাদের কলিন শো আলাপন। আলাপনে রোকেয়া হায়দারের সঙ্গে আমি যোগ দেব। আজকের বিষয় হচ্ছে প্রাকৃতিক বিপর্যয় এবং দুর্যোগ মোকাবেলা। এ নিয়ে আপনারা শুনবেন আলাপন, সঞ্চালন করছেন রোকেয়া হায়দার।
শ্রোতাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর সেলিম যেমন উল্লেখ করলেন যে প্রাকৃতিক বিপর্যয় দুর্যোগ ব্যবস্থাপনা, এই নিয়েই আমাদের আজকের আলোচনা। এবং আলোচনার কারণটি হচ্ছে যে আমরা গত সপ্তাহ থেকে দেখছি যে বাংলাদেশে ভূমিধস, তারপরে ঝড় এবং ভারী বর্ষণ, এর ফলে দারুণ ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় লোকজন। এবং তাছাড়াও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এই যে সেখানে ব্যবস্থাপনা, উদ্ধার কাজ, ত্রাণ কাজ সবই ব্যাহত হচ্ছে। তো এটা নিয়েই আমাদের আজকের আলোচনা। এবং আলোচনা প্যানেলিস্ট যারা রয়েছেন, ডক্টর মাকসুদ কামাল, তিনি হচ্ছেন ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। আছেন প্রফেসর জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য। কলকাতা থেকে রয়েছেন প্রফেসর কল্যাণ কুমার রায়, প্রাক্তন প্রফেসর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। তো আমরা সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। প্রফেসর কল্যাণ কুমার, আপনি লাইনে আছেন?
হ্যাঁ আছি।
আপনাকে স্বাগত জানাচ্ছি, আপনার সময় করে আমাদের সাথে যোগ দিচ্ছেন, অনেক অনেক ধন্যবাদ।
আচ্ছা,
প্রফেসর জাহাঙ্গীর আলম কি লাইনে আছেন?
জি লাইনে আছি আমি।
আসসালামু আলাইকুম, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আসরে যোগ দেওয়ার জন্য। ডক্টর মাকসুদ, ধন্যবাদ। ডক্টর মাকসুদ কামাল,
জি বলুন।
আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়, প্রাকৃতিক বিপর্যয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে আমাদের আলোচনা। তো সেলিম, আমরা যেমন প্রায় শুনছি আজকাল যে এই জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী বাংলাদেশ তো যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং যেসব দেশ দারুণ ক্ষতিগ্রস্ত হবে সেই দেশের মধ্যেই পড়ে
বাংলাদেশ অন্যতম প্রধান। আর আপনি শুরুতেই যেটি উল্লেখ করলেন, আমি একটি ছোট্ট পরিসংখ্যান দিতে চাই যে বাংলাদেশের ওই পার্বত্য এলাকায় পাহাড় ধসে সাম্প্রতিক যে অবস্থা সৃষ্টি হয়েছে, সর্বশেষ খবর অনুযায়ী সেখানে মৃতের সংখ্যা আমি দেখলাম বিডি নিউজ 24 এর নিউজে 156 জন। উদ্ধার অভিযান এখনো চলছে,
এখনো চলছে। এবং আমরা যেমন টেলিভিশনের পর্দায় এবং অন্যান্য খবর থেকে জানতে পাচ্ছি যে সেখানে মানে মৃতদেহ যে কত উদ্ধার করা পর 156 বলা হচ্ছে, এখনো ওই ভূমিধসের নিচে কাদামাটিতে
অসংখ্য
অনেক থাকতে পারে, সেটাই আশঙ্কা করা হচ্ছে।
এইসবের কারণ নিয়ে আমরা মনে হয় আমরা প্রশ্ন করতে পারি বা
হ্যাঁ, প্রশ্নকর্তারাও যেমন করেছেন, আমাদের দু একজন প্রশ্নকর্তা মানে জানতে চেয়েছেন যে এই ধরনের যে বিপর্যয় হচ্ছে, এরকম একটা পরিস্থিতির আগে অবশ্যই বলা যায় না যে এই হবে, কিন্তু বাংলাদেশে যেখানে পার্বত্য অঞ্চলে পাহাড় কাটা হচ্ছে, ঘনবসতি গড়ে তোলা হচ্ছে, এবং সেখানে বাংলাদেশে অবশ্যই বিপুল জনসংখ্যা, সেটা তো বলার অপেক্ষা রাখে না, যে আবাদি জমিগুলোকে সরিয়ে সেখানে বন জঙ্গল কেটে সাফ করে তারপরে সেখানে মানুষের বসতি গড়ে তোলা হচ্ছে। তো এর সব কিছুরই একটা প্রভাব পড়ছে, জলবায়ুর বাইরেও মানুষের তৈরি যে কিছু দুর্যোগ পূর্ণ পরিস্থিতি যে বেড়ে চলেছে। তো ডক্টর মাকসুদ কামাল, আমি আপনার কাছে প্রথমে আসছি যে বাংলাদেশের সর্বশেষ এই পরিস্থিতি মোকাবেলার জন্য দুর্যোগ ব্যবস্থাপনার যে নেওয়া উচিত, সেটা কি যথেষ্ট?
বিশেষ করে আমরা যদি ভূমিধস দুর্যোগের কথা বলি,
যে
ল্যান্ডস্লাইড হয়েছে আমাদের এখানে, ভূমিধস দুর্যোগের ক্ষেত্রে আমাদের প্রস্তুতি সীমিত। ভূমিধর দুর্যোগের জন্য যেটি প্রয়োজন, সেটি যে জনগোষ্ঠীকে একটি আগাম সতর্কতা দেওয়া, জনগোষ্ঠীকে এই বিষয়ে সচেতন করে তোলা, পাশাপাশি যে পাহাড়গুলি থেকে ভূমিধস হবে সেটা শহরে এলাকায় হোক অথবা সেটি ইন্টেরিয়রে হোক হিলি ডিস্ট্রিক্টের, সে জায়গার জনগোষ্ঠীকে প্রোটেক্ট করার জন্য যেই ধরনের স্ট্রাকচারাল কাঠামোগত এবং অকাঠামোগত প্রস্তুতি থাকা দরকার, সে ধরনের প্রস্তুতি আমাদের এখানে নেই। এর মূল কারণ হলো ভূমিধস দুর্যোগ সর্বশেষ 2007 সালে আমরা বড় আকারের এ ধরনের ল্যান্ডস্লাইড দেখেছি, সেটি ছিল বেসিক্যালি চট্টগ্রাম শহরের মধ্যেই এবং শহরের আশেপাশের এলাকায়। তারপরে 2008 সালও হয়েছে, কিন্তু সেটি খুব বড় ধরনের ভূমিধস ছিল না, অল্প কয়েক জায়গায় ভূমিধস ছিল, হতাহতের সংখ্যা বেশ কম ছিল। আর 2017 সালে এসে আবার চট্টগ্রামের বিশেষ করে তিনটা ডিস্ট্রিক্টে বড় ধরনের ভূমিধস হয়, যার মধ্যে রিমোট এরিয়াতে অনেকগুলি ভূমিধস হয় এবং জনগণের প্রাণ হানি হয়। তো এই দুর্যোগটিকে অ্যাড্রেস করার জন্য সরকারের মধ্যে কিংবা স্থানীয় জনগোষ্ঠীর কথাই বলি, অথবা যদি আমরা ইউনিয়ন ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি বা পৌরসভা ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি বলতে যেগুলো আছে, তারা জনগোষ্ঠীকে অতিরিক্ত বৃষ্টিপাত দেখলে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্যই পরামর্শ দিয়ে থাকেন। এটাই হলো বর্তমানে প্র্যাকটিস। এর বাহিরে যে আর্লি ওয়ার্নিং এর যে একটা ব্যবস্থা থাকতে পারে, অথবা রিটেনশন ওয়াল থেকে শুরু করে অন্য অন্য হিল স্লোপে, যেটাকে আমরা ঢাল বলে থাকি পাহাড়ের, সেই ধরনের যে স্ট্রাকচারাল মেজার গুলি নেওয়া দরকার, সেই ধরনের মেজার আমাদের এখানে এখনো নেওয়া হয়নি। আর সেই জন্যেই এই দুর্যোগটি হলে পরেই জনবহুল এলাকায় আমরা দেখি যে প্রাণহানি ঘটে, সম্পদের হানি ঘটে, জলাবদ্ধতা হয়ে দীর্ঘদিন পর্যন্ত ওই সমস্ত এলাকার যানবাহন চলাচল থেকে শুরু করে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়।
আচ্ছা, আমরা অন্যান্য আমাদের প্যানেলিস্ট যারা আছেন তাদের কাছে যাওয়ার আগে টেলিফোন নিয়ে নিই। হ্যালো, আমি যেটা জানতে চাচ্ছি যে আরেকটি প্রশ্ন এখানে আসছেন, যে একজন বলেছেন যে এখানে তো পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এইসব এলাকা রয়েছে, এবং ওই প্রতিবেশী ভারতেও কিন্তু এই যে বাংলাদেশে যে ভূমিধস এবং ভারী বর্ষণ হচ্ছে তার প্রভাব পড়ছে, কারণ সেখানেও কিন্তু প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে এবং সেখানেও লোকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এবং সম্প্রতি প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি বাংলাদেশের সাথে একাত্মতা প্রকাশ করে বলেছেন যে সব রকমের সাহায্য সহযোগিতা তিনি করবেন এই প্রতিবেশী দেশটির জন্য। তো আমি প্রফেসর কল্যাণ কুমার রায়ের কাছে যাচ্ছি যে ভারতে দুর্যোগ ব্যবস্থাপনার পরিস্থিতিটা কিরকম।
ভারতে তো এই ল্যান্ডস্লাইড যেগুলো হয় তো দার্জিলিং এরিয়াতে বা সিকিমে খুব বেশি রকম হয়, এবং ল্যান্ডস্লাইডের দুটো বড় কারণ, একটা হচ্ছে অতিরিক্ত বর্ষা, আরেকটা হচ্ছে ভূমিকম্প। মানে ভূমিকম্পতে তো খুব বড় বড় পাথরের চাই নেমে আসে এবং প্রচুর ধ্বংস হয়, আর বেশি বর্ষায় যেসব জায়গায় মাটি একটু নরম সব পুরো মাটি ধসে আসলে প্রচুর প্রাণহানি হয়। সম্প্রতি চট্টগ্রামে যেটা হয়েছে আর কি, কাজেই যেখানে পাহাড় খুব বেশি আছে সেখানে যদি খুব বেশি রকম বৃষ্টি হয় তাহলে ডেফিনেটলি ইট ইজ অ্যাডভাইসেবল যে ওরা পাহাড় ছেড়ে একটু সমতলে চলে আসুক আর কি। সে বৃষ্টিটা যদি অনেক দিন ধরে হয় এবং খুব ঘন বৃষ্টি তাহলে ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা ভীষণ বেশি থাকে আর কি।
আচ্ছা,
কারণ
হ্যাঁ বলুন।
আচ্ছা, কারণটা বলবো, কারণ হচ্ছে যে পাথরের উপরেই তো মাটি জমে পাহাড়টা হয়, তারপরে তার উপর ঘাস গাছপালা সবকিছু হয় আর কি, তার ভারটা নিতে হয় মাটিকে আর কি একটা স্লোপের মধ্যে। যখন বেশি বৃষ্টি হয় তখন মাটি নরম হয়ে যায় আর আটকে থাকে না, তখন গ্র্যাভিটি ফোর্স ওকে পুরো টেনে নামিয়ে দেয় এবং সেই জন্য এই ল্যান্ডস্লাইড গুলো হয় আর কি।
হ্যাঁ, ল্যান্ডস্লাইড। একটু টেলিফোন বাজছে,
আমাদের সঙ্গে একজন শ্রোতা যোগ দিয়েছেন
ঢাকা
থেকে।
হ্যালো,
জি হ্যালো।
হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন?
আমি 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 ঢাকা থেকে বলছিলাম, শরীফ মুজিব বলছিলাম।
আচ্ছা বলুন।
জি, আপনাদের এই আলোচনার মধ্যে আমিও আমারও কিছু একটু জানার ব্যাপার আছে। পাহাড় ধসার ঘটনা বাংলাদেশে এই প্রথম হচ্ছে তা না, এর আগেও বেশ কয়েকবার প্রতি বছরই কম বেশি হতে থাকে। এই বছরটা খুবই মারাত্মক, কারণ হলো একসাথে পার্বত্য সবগুলো জেলাতেই একই ঘটনা ঘটেছে এবং মৃতের সংখ্যা অনেক বেশি। মানে এর আগে আমরা ওই শুনেছি যে বড় কোনো বিপদ আসার আগে ছোটখাটো বিপদ দিয়ে আল্লাহ সতর্ক করে দেয়, তো সেরকমই এর আগে যে বিপদগুলো হয়েছিল সেগুলো থেকে আমাদের সতর্ক না হওয়ার কারণেই এবার হয়তো অনেক বড় একটা ধ্বংসযজ্ঞ হলো বলতে গেলে। তো এইটার প্রতিকার কি, কবে নাগাদ আমরা এর সমাধান পাবো, যদি একটু আলোচনা করতেন।
আমি প্রফেসর জাহাঙ্গীর আলমের কাছে যাচ্ছি, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য। প্রফেসর জাহাঙ্গীর আলম, আপনি যদি এর উপরে আলোকপাত করেন যে এই ধরনের যে বিপর্যয় ঘটছে সেটা কাটিয়ে ওঠা যায় কি করে এবং কি ব্যবস্থা নেওয়া যেতে পারে?
আচ্ছা, প্রথমে আমাদের তিনটা কারণ আছে এই ল্যান্ডস্লাইড হওয়ার। সেটা হচ্ছে যে পাহাড় তো একটা ন্যাচারাল প্রসেসে সৃষ্টি হলো, সেই পাহাড়কে যদি আমরা ডিস্টার্ব করি কোনো কারণে সেটা কিন্তু ল্যান্ডস্লাইড হবে। কারণ চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট এই সমস্ত এলাকার পাহাড়গুলোর উপরে এক ফিট থেকে দুই ফিট শক্ত মাটি থাকে, তারপর কিন্তু সবগুলো সিল ডিসেন্ড। যে পাহাড়ে যদি পানি পড়ে, ওই মাটির ভিতরে যদি পানি ঢুকে, তখন পাহাড়ের বালি মাটির স্টেবিলিটি নষ্ট হয়ে এটা বার্ড ফ্লো হয়। এটা একটা প্রথম কারণ। এখন পাহাড়টা যদি আমি খোলা রাখি, পাহাড় তো ন্যাচারাল প্রসেসে সৃষ্টি হয়েছে, সেখানে গাছপালা থাকবে, ঘাস থাকবে। এখন আমি যদি সেগুলো কেটে উজাড় করে দিই, তাহলে পানি ঢুকে তাকে বার্ড ফ্লো করাবে। দ্বিতীয়টা হচ্ছে ম্যান মেড ডিজাস্টার। পাহাড়কে কেটে আমি সেখানে বসতি স্থাপনা করব, তাইলে সেই পাহাড় কিন্তু স্লাইড করবেই এবং মানুষ মারা যাবে। তৃতীয় কারণটা বর্তমানে যেটা আমাদের কাছে সবচেয়ে একটা খুবই অনভিপ্রেত একটা জিনিস, যেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জের ইফেক্টটা। বৃষ্টি হলে কিন্তু এখন অনেকক্ষণ ধরে বৃষ্টি হয় এবং তার বৃষ্টির রেইনফল ইনটেনসিটিটাও বেশি এবং সেটা দিন দিন বাড়তেছে, এবং এটা কিন্তু আমাদের বসতিরা অতটুকু হেভিসিটেড না যে এতটুকু বৃষ্টি হবে এবং হলে কি করতে হবে, সেই জন্যই কিন্তু এটা আরো বেশি মাত্রায় হচ্ছে। এখন কথা হচ্ছে যে আমাদের এগুলো যদি হতেই থাকে, তাহলে আমাদের কি কি করতে হবে? যদি শহর এলাকায় ধরি, যদি চট্টগ্রাম শহর ধরি, সেখানে যে পাহাড়গুলো ছিল এবং বর্তমানে আছে, সেগুলো কিন্তু কেটে একেবারে সেখানে বসতি স্থাপনা করে ফেলছে বিভিন্ন এজেন্সি বলেন, বিভিন্ন কর্পোরেশন বলেন, বিভিন্ন কর্তৃপক্ষ বলেন। এখন যদি আমরা ধরি পার্বত্য চট্টগ্রাম এলাকায়, সেখানে কিন্তু পাহাড়গুলি ন্যাচারালি সৃষ্টি হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে এখানে কাঠের বাড়ি ছাড়া কোনো বাড়ি করা ঠিক হবে না, কারণ এটা সেনসিটিভ এরিয়া ডিজাস্টারের জন্য।
এবং বেশিরভাগ ক্ষেত্রেই চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে 40-50 বছর আগের কথা যদি কেউ স্মরণ করতে পারেন, তখন কিন্তু অধিকাংশ এলাকাতেই ওই কাঁচা বাড়ি যাকে বলে বা কাঠের বাড়ি, সেই ধরনেরই বাড়ি ঘর ছিল।
জি জি, 80 দশকে গিয়ে আমরা কি করলাম, আমরা প্লেন ল্যান্ডের লোকগুলিকে তুলে দিলাম সেই পাহাড়ে, তখন কিন্তু সেখানে পাহাড়ের চূড়ায় গিয়ে পাকা বাড়ি তৈরি করা শুরু করলো, যেটা কোনো অবস্থাতেই ট্যাকটিক্যালি এবং ইঞ্জিনিয়ারিং সেন্সে করা উপযুক্ত জায়গা না। সেইটা করার পরিপ্রেক্ষিতে সেখানে কিন্তু মানুষ স্লোভে বাড়ি করতেছে, পাহাড় কেটে সমানে সেখানে বাড়ি করতেছে। এগুলি মিলাইয়ে পুরা পার্বত্য অঞ্চলটাকে একটা আনকন্ট্রোল ডেভেলপমেন্টের ভিতর নিয়ে গেছে, সেখানে কোনো গাইডলাইনের কাজ করে না এবং করতেছে না, সেই জন্য এই দুর্যোগগুলো বাড়তেছে দিন দিন ধরে।
আচ্ছা, এর প্রতিকার সম্পর্কে আপনি কি কিছু আলোকপাত করতে পারবেন?
প্রতিকার যদি আমরা বলেন, তাহলে এই পাহাড়গুলো কিন্তু সরকারের খাসে অন্তর্ভুক্ত জায়গা, সেগুলো কিন্তু বিভিন্ন জেলা প্রশাসক অথবা যে কোনো উপজেলা প্রশাসক বলেন, তারা কিন্তু বিভিন্ন এজেন্সি বিভিন্ন লোকের নামে কিন্তু মধ্যমেয়াদী, স্বল্পমেয়াদী, অল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী বন্দোবস্ত দিয়ে আছে বিভিন্ন কাজের জন্য। সেই কাজগুলি করতে গিয়ে তারা পাহাড়কে সমানে কেটে সেখানে বসতি স্থাপনা থেকে শুরু করে, ঝুম চাষ থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাছের প্রকল্প করে টোরে পুরো পাহাড়টাকে ধ্বংস করে দিচ্ছে। এখন সেখানে ল্যান্ডস্লাইড তো হবে, এখন সেখানে যদি এগুলোর পরিত্রাণ পেতে চায়, তাহলে একটা গাইডলাইন এর ভিতরে নিয়ে আসতে হবে। আমাকে পাহাড় অঞ্চলে কিছু করতে হলে, বসতি স্থাপনা তো করাই যাবে না পাহাড় কেটে, যদি করি তাহলে একটা ব্যবস্থাপনার ভিতরে আবার জুম চাষ করতে হবে, কিন্তু কিভাবে করবে তার একটা গাইডলাইন দিতে হবে। এরপরে সেখানে ব্রিক ফিল করতেছে পাহাড়ের মাটি কেটে, সেই জিনিসটাও আমাদের নজরে আনতে হবে। মাটি কেটে, পাহাড় কেটে যদি ব্রিক করা হয়, তাহলে সেখানে তো পাহাড় আর থাকবে না, তো সেখানে ল্যান্ডস্লাইড হবে, মানুষ মারা যাবে।
ধন্যবাদ। আমি শ্রোতাদের মনে করিয়ে দিই, আমরা আজকে কলিন শো আলাপনে আলোচনা করছি প্রাকৃতিক বিপর্যয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কে। আপনারা সরাসরি আমাদের কাছে টেলিফোন করতে পারেন, টেলিফোন নাম্বার 2026193062, 2026193062। অনুষ্ঠান চলাকালে আপনারা কোনো প্রশ্ন বা বক্তব্য থাকলে এই নম্বরে ফোন করতে পারেন। তো আমরা এখন সেলিম, একটা প্রশ্ন আমি যেটা একটু আগে আলোচনা করছিলাম যে ব্যবস্থাপনার কিছু ত্রুটি থাকে এবং সেই ত্রুটি থেকে কিন্তু সঙ্গে সঙ্গে যে উদ্ধার কাজ শুরু করলে অনেক প্রাণ এবং অনেক ক্ষয়ক্ষতি থেকে প্রাণ বাঁচানো যায়, ক্ষয়ক্ষতিও অনেক সামলে নেওয়া যায়। বলা হচ্ছে বারবার যে সেখানে ভারী বর্ষণ হচ্ছে, কিন্তু ভারী বর্ষণে কি কিছু কিছু এলাকায় যাওয়া সম্ভব নয়? এই প্রশ্ন আবার অনেকের মনে যে সেখানে উদ্ধারকর্মীরা যথাসময়ে আর কি গিয়ে পৌঁছতে পারছে না, যে আজ তিন চার দিন সেই 13-14 তারিখে জুন মাসের মাঝামাঝি থেকে শুরু হয়েছে, আজ পর্যন্ত বৃষ্টি হচ্ছে, বৃষ্টি তো হচ্ছেই, ভূমিধসও হচ্ছে।
না, এটা যেহেতু খুব প্রত্যন্ত এলাকায় ঘটেছিল, নিশ্চয়ই যোগাযোগের ব্যবস্থা অত ভালো ছিল না, কিন্তু তারপরেও আমাদের উদ্ধার অভিযানে যারা নিয়োজিত থাকেন তারা আমার মনে হয় অন্য অনেক দেশের চেয়ে বেশি পটুক। আমি প্রফেসর মাকসুদকে জিজ্ঞেস করতে চাই যে বাংলাদেশের বিশেষ করে ঢাকা শহরের মতো গিঞ্জি যাকে বলে, ওই সব জায়গায় ফায়ারের যখন ইনসিডেন্ট হয়, অন্য দুর্যোগ কথা বলছি, তখন কিন্তু ঠিকই ফায়ার সার্ভিসের লোকজন পৌঁছে যায় এবং উদ্ধার করে। তা না হলে এইরকম একটা ঘনবসতিপূর্ণ জায়গায় অত ঘন ঘন ফায়ারের যে ঘটনা ঘটে সেখান থেকে মানুষকে, হ্যাঁ, তারা কিন্তু খুব সতর্ক এবং সুন্দরভাবে উদ্ধার অভিযান চালায়। এই ক্ষেত্রে কেন এরকম হচ্ছে প্রফেসর মাকসুদ
কামাল, আপনি বলবেন?
ধন্যবাদ। আমাদের এখানে ফায়ার ইনসিডেন্ট যদি ঘটে, যেটি আপনি বলেছিলেন যে সমস্ত জায়গায় রাস্তা খুবই সরু রাস্তা, সে সমস্ত জায়গায় তো সেখানে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর যাওয়ার জন্য বিভিন্ন মেকানিজম আছে। যেমন আমাদের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর টু হুইলার ওয়াটার মিস্ট সিস্টেম বলে থাকি আমরা, অর্থাৎ তারা মোটর সাইকেলে করে খুব দ্রুত গতিতে ওই যে সমস্ত সরু রাস্তা সে সমস্ত জায়গা দিয়ে ঢুকে ঘটনা ঘটার সাথে সাথে যদি তাদেরকে জানানো হয় তখন তারা এটা অগ্নি নির্বাপন করতে পারে,
কারণ দমকল বাহিনীর বিরাট গাড়ি নিয়ে তো সেখানে প্রবেশ করা সম্ভব না,
সেখানে প্রবেশ করা সম্ভব না। তার পাশাপাশি ফায়ার সার্ভিস এর সিভিল ডিফেন্স এর যে লম্বা যে পাইপ থাকে, তাদের জানা আছে যে কোন জায়গা থেকে পানি সংগ্রহ করে কোথায় নিয়ে যেতে হবে। তো এরকম অনেকগুলো ফায়ার ইনসিডেন্ট ক্ষেত্রে আমরা দেখেছি তারা দূর থেকে তারা পানি নিয়ে গেছে। ইভেন কিছুদিন গত বছর যে আমাদের আগুন ধরেছে সিটি কর্পোরেশনের, ঢাকা সিটি কর্পোরেশন যে মার্কেটে, সেখানেও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স লেক থেকে পানি নিয়ে অগ্নি নির্বাপন করেছে। এই দক্ষতা ইতিমধ্যে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অর্জন করেছে, কিন্তু এই ধরনের দুর্যোগের ক্ষেত্রে মানুষকে উদ্ধার করার জন্য যে ধরনের প্রশিক্ষণের প্রয়োজন, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অথবা একটা বিশেষ ভলান্টিয়ার বাহিনী যে প্রশিক্ষণের দরকার, সেই ধরনের প্রশিক্ষণ আমাদের এখানে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর কথা বলি অথবা সেরকম ভলান্টিয়ারও আমাদের এখানে নেই। আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে 2010 সালে আমার তত্ত্বাবধানে চট্টগ্রামের যে কক্সবাজার এবং টেকনাফ এরিয়ার যে পাহাড়ি অঞ্চল আছে শহরের মধ্যে, সে জায়গায় আমরা ভূমিধস প্রবণ এলাকাগুলো আইডেন্টিফাই করেছিলাম এবং সেখানে আর্লি ওয়ার্নিং এর একটি সিস্টেম আমরা দিয়েছিলাম, যেটা কমিউনিটি বেসড আর্লি ওয়ার্নিং। 175 মিলিমিটার যদি বৃষ্টিপাত হয় তাহলে লোকাল জনগোষ্ঠীকে মাইকিং করে জানাতে হবে যে ভূমিধসের সম্ভাবনা আছে, এবং সেখানে আমরা রেইন গেজ অর্থাৎ বৃষ্টি মাপার জন্য একটি পাত্র বসিয়ে দিয়েছিলাম উইথ মার্কিং সহ, যে 75 মিলিমিটার, 100 মিলিমিটার, 150 মিলিমিটার এভাবে। তখন থেকে ভলান্টিয়ারদেরকেও প্রশিক্ষণ দেওয়া হয়েছে, প্রায় আমরা 48 জন ভলান্টিয়ারকে প্রশিক্ষণ দিয়েছিলাম সেখানে, তারা এই যে রেইন গজগুলি মনিটর করা প্লাস জনগোষ্ঠীকে মাইকিং করে অভিহিত করা, বৃষ্টির পরিমাণ কত হয়েছে এবং নিরাপদ স্থান কোথায় আছে এই বিষয়গুলো জানানো, পাশাপাশি চট্টগ্রাম সিটি কর্পোরেশন পৌরসভা কক্সবাজার সিটি অথরিটিকে আমরা বলেছিলাম যে কোন কোন জায়গায় গাইড ওয়াল যেগুলো দেওয়ার প্রয়োজন, রিটেনশন ওয়াল সেগুলো দেওয়া প্রয়োজন, কোন কোন জায়গায় কোন ধরনের মেজার নেওয়া দরকার। তো এই ধরনের কাজগুলো কিন্তু চট্টগ্রাম এবং টেকনাফে আমাদের হয়েছে। এখন মূল সমস্যাটা হলো আমাদের জনগোষ্ঠী জানে না কোন পাহাড়টি ভূমিধস প্রবণ এবং সেই পাহাড়ের কোন জায়গায় আবাসস্থল করা দরকার, কোন জায়গাটি নিরাপদ। গত বছর আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে গত বছর DDM ডিপার্টমেন্ট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট সারা দেশের যে পাহাড়ি অঞ্চল আছে পাহাড়ি অঞ্চলের উপর একটি সমীক্ষা করে কোথায় কোথায় ভূমিধস হতে পারে, কোন পাহাড়ে হতে পারে, এরকম তারা ভালনারেবল এরিয়া গুলোকে আইডেন্টিফাই করেছে। আইডেন্টিফাই করার মূল কারণটি ছিল এই ভালনারেবল এরিয়া গুলোতে যারা বসবাস করে তাদেরকে সরিয়ে নিরাপদে নিয়ে যাওয়া। এটি গতবারে করেছে ডিপার্টমেন্ট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট, আমি ওখানকার টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান ছিলাম। আমরা বলেছিলাম যে এই সাজেশন যেগুলি দেওয়া আছে তাড়াতাড়ি বাস্তবায়ন করা, হিল স্লোপে যারা বসবাস করে তাদেরকে নিরাপদ স্থানে তারা যেন নিয়ে যেতে পারে সেই ব্যবস্থা করা। আর একটি বড় কারণ হলো, কিছুক্ষণ আগে প্রফেসর জাহাঙ্গীর আলম যে কথাটি বলেছেন, প্লেন ল্যান্ড থেকে যে মানুষগুলো পাহাড়ে গিয়েছে পাহাড়ের আচরণ সম্বন্ধে তাদের জানা নেই। আপনারা জানেন যে চট্টগ্রাম হিল ডিস্ট্রিক্টে 13-11টির মতো ট্রাইব আছে, তারা জানে যে পাহাড় কখন কি ধরনের আচরণ করবে, এবং এই মানুষগুলো কিন্তু 2-3 কিলোমিটার দূরে গিয়েও পানি সংগ্রহ করে নিয়ে আসে। কিন্তু সেখানে প্লেন ল্যান্ডের যে মানুষগুলো আছে ওরা পাহাড়ের স্লোপে বসবাস করে, স্লোপে তারা টিউবওয়েল বসায়, পয় নিষ্কাশনের জন্য তারা স্লোপে তারা এখানে গর্ত তৈরি করে সেখানে পয় নিষ্কাশন করে, আবার পানির জন্য সেখানে তারা এখানে তারা বিভিন্ন ধরনের হোল তৈরি করে, যেগুলো পাহাড়কে মানুষের এই অ্যান্থ্রোপোজেনিক ইন্টারভেনশন করার জন্য পাহাড়কে ভালনারেবল করে তোলে। এটা আমরা মানুষেরা যারা নিজেরা বসবাস করছে সেখানে তারা নিজেরাই কিন্তু নিজেদের এই বিপদটা ডেকে নিয়ে আসছে।
এক মিনিট, আমরা একটু আমাদের শ্রোতারা টেলিফোন করছেন, কেউ তো টেলিফোন গুলো নিয়ে নেই না তো সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। হ্যালো হ্যালো
হ্যালো, জি জি,
কোন শ্রোতা ফোন করছেন কি? হ্যালো,
জি জি, শুনতে পাচ্ছি।
আমাদের কোন শ্রোতা লাইনে আছেন? বলুন।
হ্যাঁ হ্যাঁ, কে বলছেন?
আমি আছি, আমি ঢাকা থেকে কবি বলছিলাম।
হ্যাঁ বলুন।
আমি জানি না আমরা কার সাথে আলোচনা করছি, আসলে আলোচনার মূল বিষয়গুলো ঘুরে ফিরে একটা মূল এই সমাধানের জায়গাটা কিন্তু খুব উনি যেমন অনেক ব্যাখ্যা দিচ্ছেন।
আমরা আমি বলে দিই সঞ্জয়, আমরা কবির আপনাকে বলি, আমাদের প্যানেলিস্ট আছেন ডক্টর মাকসুদ কামাল, প্রফেসর ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রফেসর জাহাঙ্গীর আলম চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, এবং কলকাতা থেকে রয়েছেন প্রফেসর কল্যাণ কুমার রায়, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রাক্তন প্রফেসর। এই তিনজন রয়েছেন, তারাই আলোচনা করছেন, বলুন।
আচ্ছা, আমার আসলে খুব সাধারণ নাগরিক হিসাবে আমার সাধারণ প্রশ্ন যেটা, এটা হলো যে ওনারা যেভাবে ব্যাখ্যা দিচ্ছেন এত বিশাল ব্যাখ্যার, এই সমাধানের এত বিশাল ব্যাখ্যার জায়গা আছে বলে আমার মনে হয় না। খুবই সিম্পল একটা সমাধানের জায়গা আছে, খুবই সিম্পল। ওনারা যত বিশদ বৈজ্ঞানিক ব্যাখ্যা দিচ্ছেন এত ব্যাখ্যার জায়গার কিন্তু খুব অভাব আছে এখানে। সেটা হলো যে মূল যে জিনিসটা করা দরকার, যে প্রতিবার এখানে পাহাড় ধস হচ্ছে, এখন যেই লোকগুলা ওই পাহাড়ে বসবাস করতেছে তাদের, তারা সবাই অশিক্ষিত, গরিব এবং ভূমিহীন লোক, তাদের দুবেলা খাবার জোগাড় করতেই তাদের দিন ফুরায় যায়, সেখানে তাদের এত বৈজ্ঞানিক ব্যাখ্যা।
বৈজ্ঞানিক ব্যাখ্যা তো নয় কবি, শুনুন, বৈজ্ঞানিক ব্যাখ্যা নয়, আমরা নিজেরা বিশ্লেষণ চাইছি যে এখানে দুর্যোগ ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত।
সহজ সমাধানের জায়গাটা হলো, আমার মনে হয় যেটা, সেটা হলো যে এই লোকগুলা যারা বসবাস করতেছে তাদের কেন ওই পাহাড় থেকে ভিন্ন জায়গায়
সরিয়ে নেওয়া হয় না,
এই রকম আশঙ্কার জায়গার মধ্যে সবসময় থেকে যাচ্ছে, তাদের কেন পুনর্বাসন করা যাচ্ছে না? এটা খুবই সহজ ব্যাপার। এই যে সমাধানের সহজ জায়গাটাই হলো তাদের পুনর্বাসন করলেই এটা সমাধান হয়ে যায়, এত ব্যাখ্যার জায়গা নেই
না। পুনর্বাসন কিন্তু এখানে একটি একটি জায়গায় ত্রুটি আছে কবির, আমি বলি, গরিব মানুষজন যারা ওখানে বসবাস করছেন তাদের পুনর্বাসন করা যাবে, কিন্তু আবার নগর বড় বড় শহর নগর থেকে গিয়ে যারা ওখানে বসতি করছেন তার আগে কিন্তু পুনর্বাসনই করছেন, নিজেদের
করে বসবাস না করে। যেখানে আমরা রোহিঙ্গাদের, এত লক্ষ লক্ষ রোহিঙ্গাদের আমরা জায়গার সংকুলন করতে পারতেছি, এখানে আমাদের এত অভাব থাকা উচিত, আমার দেশের নাগরিক যারা তাদের এরকম বছরের পর বছর এরকম বিপদের মধ্যে রাখার কোন সুযোগ তো আমি দেখি
না।
আমাদের আগের এক গভর্নমেন্ট ছিলেন, জাতীয় পার্টির এক গভর্নমেন্ট ছিলেন এস এস এফ, উনি একবার একটা বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিকল্পনা করছিলেন যে উচ্চ গ্রাম যারা ভূমিহীন ছিলেন, যাদের জায়গা জমি নাই, তাদের উনারা বিভিন্ন জায়গায় অ্যাকোমোডেট করে ছোট ছোট ঘর বানায় তাদের ওইখানেই কিছু ইনকামের ব্যবস্থা করে দিয়ে ভ্যান রিক্সা কিনে দিয়ে এমন একটা ব্যবস্থা করছিলেন যে যারা ওখানে বছর পর এখনো অনেক
জাহাঙ্গীর আলমের কাছে এবং মাকসুদ কামাল এবং কল্যাণ কুমার তিনজনের কাছে আসবো। প্রফেসর কল্যাণ কুমার, আপনি কি বলবেন? হ্যালো,
যেটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা যে বক্তব্য লিখেছেন আর কি, সেটা হচ্ছে যে যারা প্লেন থেকে পাহাড়ে উঠছে তাদের পক্ষে খুব ডিফিকাল্ট, মানে তাদেরকে নামিয়ে আনা, কারণ তারা তো অনেক অর্থশালী লোক, কিন্তু যারা খুব গরিব এবং ওখানে চাষবাস করছে তাদেরকে তাড়াতাড়ি নামিয়ে আনলে তাদের প্রাণটা বাঁচতে পারে, এবং যারা শিক্ষিত তাদেরকে বোঝানো যে কত ডেঞ্জারাস
বিপদ সংকুলন জায়গা সবসময়ের জন্যই বিপদ সংকুলন, এবং প্রতিটা বছর একই জিনিস হয়ে যাচ্ছে। ওখানে থাকা মানেই একটা প্রত্যেক বার বৃষ্টি হচ্ছে, প্রত্যেক বারই এই বিপদ সংকুলন হচ্ছে, এটা আমরা জানি। সেখানে বোঝানোর সুযোগটা এটা গভর্নমেন্ট তো স্ট্রিক্টলি ওটা ব্যবস্থা করতে পারে, অনেক জায়গা থেকে গভর্নমেন্ট একটা প্রকল্প করতেছে, সেখান থেকে সাধারণ জনগণকে তারা বিভিন্ন জোর জবরদস্তি করে তাদের ভূমি দখল করে সরকার উঠাই দিতে যখন পারে, যারা বসবাস করবে নতুন করে যারা বসবাস করবে তাদের।
হ্যালো হ্যালো,
হ্যাঁ কবির আপনি থামুন, আমি প্রফেসর জাহাঙ্গীর আলমের কাছে যাচ্ছি, বলুন।
আমি এই ব্যাপারে বলতেছি যে পাহাড় গুলি হচ্ছে যে কিছু পাহাড় আছে সরকারের তত্ত্বাবধানে, কিছু পাহাড় আছে কর্পোরেশনের তত্ত্বাবধানে, কিছু পাহাড় আছে জেনারেল পাবলিক প্রাইভেট লেভেলের পাহাড় আছে, আবার কিছু খাস জায়গা সরকার বিভিন্ন মহলকে দীর্ঘমেয়াদী স্বল্পমেয়াদী মধ্যমেয়াদী লিজ দিয়েছে। আমার কথা হচ্ছে যার পাহাড় যার তত্ত্বাবধানে থাকবে তাকে দায় দায়িত্ব তাকে নিতে হবে, এখানে সরকারের একার পক্ষে এগুলো করা সম্ভব হবে না। আমার পাহাড় আমি মেনটেন করতে হবে, আমার পাহাড় আমি কেটে কেন আমি বসতি স্থাপনা করে গরিব লোকজনকে আমি কেন ওখানে বাসা ভাড়া দেবো পয়সা ইনকাম করার জন্য, সেখানেই আমার প্রশ্ন, সেখানে তাকেই দায় দায়িত্ব ওই পাহাড়ের মালিককে দিতে হবে। এখন গরিব লোক, আজকে আমি এক লোককে রিহ্যাবিলিটেট করলাম, টুমরো অ্যানাদার গ্রুপ ওইখানে আসবে, তারপর আরেক গ্রুপ আসবে, কতজনকে সরকার রিহ্যাবিলিটেট করবে, এন্ড হাউ মেনি ওয়েজ।
আচ্ছা ডক্টর মাকসুদ কামাল,
শহরের যে জায়গাগুলো ভূমিধস প্রবণ যে পাহাড়গুলো, সেই জায়গাগুলোর জন্য বৈজ্ঞানিক ব্যবস্থা নিতে হবে, কারণ সেখানে স্থাপনা হয়ে গেছে, এগুলো সরানো ডিফিকাল্ট। এখন ইন্টেরিয়র এরিয়াতে যে মানুষগুলো ব্যবহার করে, মিস্টার কবির যে কথাটি বলছিলেন পুনর্বাসনের ব্যবস্থা করা, কোথাও কোথাও সরকার কিন্তু 2007 সালের পরে পুনর্বাসনের এরকম ব্যবস্থা করেছে, কিন্তু তাদের জীবিকার ব্যবস্থাটা করতে পারেনি, বিদায় এই মানুষগুলো আবার পাহাড়ে ফিরে এসেছে। এখন পুনর্বাসনের ব্যবস্থা করার সাথে সাথে জীবিকার ব্যবস্থা তার সরকারকে দেখতে হবে।
তাই আমরা আরেকটি কল আসছে, আমরা নিয়ে নিই। হ্যালো,
ওকে প্লিজ।
হ্যালো হ্যালো, আমার মনে হয় লাইন কেটে গেছে।
পাহাড় নিয়ে বিভিন্ন ধরনের কথা বলছেন, আমি এখানে একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই, সেটি হচ্ছে পাহাড় নিয়ে একটি অর্থনৈতিক বিভাজন আমরা পরিলক্ষিত করি, সেটি হচ্ছে যে পাহাড়কে রাষ্ট্রীয় সম্পদকে একটি সার্বভৌমত্বের যে প্রশ্নের জায়গা থেকে আমরা যদি দেখি, তাহলে দেখব যে এই পাহাড় নিয়ে এক ধরনের পলিটিক্স হচ্ছে বা হয়ে থাকে। তো একটা হলো যে এই পাহাড়ে যারা বসবাস করে তারা নিতান্তই গরিব লোক, এটা ঠিক আছে, কিন্তু পাহাড়ের এই গরিব লোকদের পেছনে যারা আসলে কাজ করে তারা কিন্তু গরিব নয়, তারা কিন্তু আসলে পাহাড়ের নিয়ন্ত্রক এবং গরিব লোকদের নিয়ন্ত্রক। এবং আমরা দেখেছি যে এই পাহাড় ধসের কারণে, পাহাড় ধসের অন্যতম কারণ যেটা বলেছেন বিভিন্ন সময় বিশেষজ্ঞরা, সেটি হচ্ছে যে পাহাড়কে কেটে ফেলা এবং পাহাড়ের গাছপালা কেটে ফেলা, এই কারণে কিন্তু এই ধসটার অনেকাংশে আসলে দায়ী। তো বিষয়টা হলো যে এই যে রাজনৈতিক ছত্রছায়া অথবা মাসলম্যানদের ছত্রছায়ার কারণে যে পাহাড়ের ক্ষতি সাধন করা হচ্ছে, সেইগুলো কিন্তু আইডেন্টিফাই করা খুবই জরুরি, এবং এইটা প্রথমত সরকারকে স্টেপ নিতে হবে থামানোর জন্য। দ্বিতীয়ত হলো যারা ভালনারেবল বৃষ্টি রয়েছেন পাহাড়ে তাদের দেশে, তাদেরকে সরিয়ে আনতে হবে। এবার আমার প্রশ্নটি হচ্ছে যে সরকার ইচ্ছা করলে পারেন, এমন কিছু নেই যে সরকার পারেন না, যে কোনো গভর্নমেন্টই হোক না কেন, তাহলে কেন এই দশকের পর দশক এই পাহাড়ে ক্ষুদ্র নিজগোষ্ঠী বলি অথবা বাঙালি বলি যারা ভালনারেবল অবস্থায় রয়েছেন তাদেরকে কেন সরিয়ে আনছেন না? এবং দ্বিতীয়ত হলো কেন এই পাহাড় কাটা এবং এই পাহাড়ের গাছপালা নিধনকে কেন মানে বন্ধ করা যাচ্ছে না?
ডক্টর মাকসুদ কামাল,
এর মূল কারণ হলো যে নিয়ন্ত্রণকারী যে সংস্থাগুলো, সে নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর যে তাদের মধ্যেই দুর্বলতা আছে, প্লাস সরকারের যে কোঅর্ডিনেশন সমন্বয়, মূল কারণটা হলো আমি একটি কথা আপনাকে বলি, যেমন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কথা যদি আমরা বলি, এখানে যে পাহাড়গুলো আছে তার সিংহভাগ পাহাড়ের মালিক হলো রেলওয়ে, রেলওয়ের কিন্তু পূর্ণ নিয়ন্ত্রণ আবার পাহাড়ের উপর নেই। উনি যে কথাটি বলেছেন যে স্থানীয় মাস্তান এবং জনপ্রতিনিধিরা পাহাড়গুলো দখল করে আছে, তো সুতরাং এখানে যদি রাজনৈতিক পদক্ষেপ যদি না নেওয়া যায়, রাজনৈতিক পদক্ষেপ না নিলে পরে পাহাড়কে এই বিপদসংকুল অবস্থা থেকে রক্ষা করা যাবে না, এবং সেখানে যে মানুষগুলো বসবাস করে সেখানে রাজনৈতিক ছত্রছায়া বলুন বা যেভাবে হোক, সেখানে পাহাড়, সেখানে পাহাড়ের ঢালে দরবারে তৈরি করে সেগুলো ভাড়া দেওয়া হচ্ছে, এবং ভাড়া দেয় সেখানে তারাই থাকছে যারা সহায় সম্বলহীন, সেজন্যই তারা ভালনারেবল। সেখানে যে কথাটি বলছিলাম সেটি হলো ওই পাহাড়ের গায়ে যারা বসবাস করে পাহাড়কে মুক্ত করতে হবে, চট্টগ্রাম সিটি কর্পোরেশন একটা পদক্ষেপ নিয়েছিল কিন্তু তারা সাকসেসফুল হয়নি। তারা চেয়েছে পাহাড়কে সম্পূর্ণরূপে মুক্ত করে সেখানে তাদের যে পাহাড় আছে, সম্ভবত একটা কি দুইটা পাহাড় আছে সিটি কর্পোরেশনের, সেখানে যারা বসবাস করে তাদের জন্য আবাসস্থল তৈরি করার পদক্ষেপ নিয়েছিল, কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশন সেখানে সফল হয়নি। মোদ্দা কথা হলো পাহাড়কে যদি ভালনারেবিলিটি থেকে রক্ষা করতে হয়, পাহাড়ের যারা বসবাস করে সেখান থেকে অবশ্যই অবশ্যই তাদের সরাতে হবে, পাশাপাশি যেহেতু তারা অন্য একটা দুর্যোগে গৃহহীন হয়ে হয়তোবা সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে, তাদের জন্য কাজের ব্যবস্থা করতে হবে। দুটো যদি সমান্তরালে করে আবাসের ব্যবস্থা করা যায় তাহলে সেটা সাস্টেইনেবল হবে। কালুরঘাটের এখানে একবার সরিয়ে নেওয়া হয়েছিল মানুষকে, কিন্তু সেখান থেকে আবার মানুষ শহরে ফিরে এসেছে 2007 ল্যান্ডস্লাইডের পরে, কারণ তাদের যে লাইভলিহুড সেটার ব্যবস্থা তাদের ছিল না। দুটোকে সমান্তরালে ব্যবস্থা করলে পরেই কিন্তু এই প্রজেক্টটা সাকসেসফুল হবে, আদারওয়াইজ সম্ভব হবে না।
ধন্যবাদ। আমরা আরেকটি টেলিফোন কল নিয়ে নিই। হ্যালো,
আমি একটু শেয়ার করতে
না, আমি একজন শ্রোতা ফোন করছি, কারণ আমাদের হাতের সময় তো বেশি নেই, আমার কলটা নিয়ে নিতে হয়। হ্যালো
হ্যালো,
হ্যাঁ বলুন।
হ্যাঁ, আমার মতামত হচ্ছে কি বলবো বুঝতে পারছি না, ওখানে হচ্ছে যে মাস্তানদের
কথা আপনি, হ্যালো আপনি কে বলছেন, প্রথমে আপনার নাম বলুন, আপনি কোথা থেকে বলছেন?
আমি সঞ্জয় বাগেরহাট থেকে বলছি।
হ্যাঁ বলুন।
আমি কি বলবো, আমি খুবই মানে কষ্ট লাগছে যে ওখানে যারা মাস্তান আছে, যারা পাহাড় কাটে এবং ওই যে মাটি কেনাবেচা করে, তাদের কারণেই এই সমস্যাটা এবং তাদের কারণেই এত লোকের মৃত্যু। ঠিক আছে, আমি বলবো যে ওখানে যারা প্রশাসন আছে এরা ব্যবস্থা নিক যে এই পাহাড় কেটে।
আচ্ছা ঠিক আছে, আমি দেখি আমি
মানুষের।
হ্যাঁ আমি আমার প্যানেল। হ্যাঁ বলুন।
হ্যাঁ, ওখানে যারা আছে DCSP
রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এবং কক্সবাজার যে সমস্ত হিল এরিয়ার লোকগুলো, তারা তো ওখানে বসতি, তাদের তো আদিকাল থেকে ওখানে বসতি স্থাপনা করতেছে। এখন আমাদেরকে এই সমস্ত লোকের পাহাড়ের বাড়িঘর করার জন্য একটা হাউজিং সিস্টেম গাইডলাইন্স তৈরি করে দিতে হবে। সহসা তারা স্লভে বাড়ি করতে পারবে না, এবং করলে কোথায় বাড়িটা করবে, কিভাবে বাড়িটা করবে, সেই গাইডলাইন্সটা কিন্তু আমরা এখনো তাদেরকে দিতে পারি নাই। আফটার 45 years অফ লিবারেশন আমরা এই কাজটা করতে পারি নাই। এই জিনিসটা কিন্তু ইমিডিয়েটলি আমরা তাদেরকে করে দিতে হবে। এটা মাথায় রাখতে হবে যে ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্টটা এর ভিতরে ইনকর্পোরেট করতে হবে, এটা ইমিডিয়েটলি করতে হবে, প্লাস অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে,
সচেতনতা গড়ে তুলতে হবে অবশ্যই।
জি জি, অ্যাওয়ারনেস করতে যদি আমরা না পারি তাহলে সেটা সবার দায়িত্ব, আমার আপনার সবার দায়িত্ব যে ওই সমস্ত এলাকায় গিয়ে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, এবং শহরে যেগুলো পাহাড় আছে গুটি কত পাহাড় সেগুলো কন্ট্রোল করতে পারবে আইন প্রয়োগকারী সংস্থা যারা
কন্ট্রোল করে,
এইভাবে হলে পরে পুরো ল্যান্ডস্লাইডটা আমাদের হাতের কন্ট্রোলে চলে আসবে।
আচ্ছা ধন্যবাদ। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন।
জি রোকিয়া ভাই, আমি লিয়াকতরি বলতেছি মিরসরাই চট্টগ্রাম থেকে।
আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম, কি বলছেন আপনি বলুন, আপনি তো ওই এলাকাতেই আছেন, কাছাকাছি আছেন, কি অবস্থা আপনাদের?
জি 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 জি, এই যে গত তিন দিন, গত দুই তিন দিন থেকে এই আষাঢ়ের শুরু থেকে এখানে বাংলাদেশে বর্ষা এবং বৃষ্টি বজ্রপাত যে অবস্থা, তার সাথে সাথে আমাদের পার্বত্য তিনটে জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান যে বিপর্যয়, পাহাড় ধসে যে বিপর্যয়, আমাদের প্রায় 200-250 লোক মারা গেছে এই বিপর্যয়ের জন্য। এই বর্তমান জলবায়ু পরিবর্তনের যে অবস্থা, পৃথিবীর
অন্য দেশগুলা ফিলিপিন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মায়ানমার, এরা প্রত্যেকে পরিবেশ রক্ষার জন্য, জলবায়ু পরিবর্তনের জন্য প্রত্যেক দেশেই আইন করা হয়েছে, আইন রক্ষা করার জন্য চমৎকার আইন প্রণয়ন করছে মালয়েশিয়া পরিবেশ সমীক্ষা।
আপনার প্রশ্ন থাকলে জলদি বলুন, আমাদের হাতের সময় কিন্তু ফুরিয়ে আসছে।
জি জি, আমাদের এই বাংলাদেশে, আমাদের এই বাংলাদেশে এই জলবায়ু পরিবর্তন এই বিপর্যয়ের যে অবস্থা, এটা এই আইন আইন হইয়া কবে আমরা এই সুযোগ সুবিধা পাবো, বর্তমান সরকার এই দিকে কি নজর দিবে, সেই 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 বিষয়ে আলোচনা করার জন্য আমি আজকের আলোচকদের কাছে কথা বলতে চাচ্ছি।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আইন এখন ডক্টর মাকসুদ কামাল আপনি কি বলবেন, খুব সংক্ষেপে বলুন, কোন আইন এই ধরনের একেবারে জোরালো আইন আছে?
আইন আছে, আমাদের দেশে ডিজাস্টার ম্যানেজমেন্ট আছে, জলবায়ু পরিবর্তনের জন্য যে ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয় সেগুলোর বিষয়ে যথেষ্ট ধরনের দিক নির্দেশনা আছে। আইনের কোনো ঘাটতি নেই, যেটা হলো আইনের প্রয়োগ নেই। আইনের প্রয়োগের ক্ষেত্রে ডিসিশন মেকার যারা আছে, আবার আইনের প্রয়োগের ক্ষেত্রে সাধারণেরও, তাদেরকেও সে আইনটাকে বাস্তবায়ন করার জন্য সরকারকে সহযোগিতা করতে হবে। সাধারণের মধ্যেও সে সচেতনতা নেই। মূলটা বিষয়টা হলো অন্যান্য দুর্যোগের ক্ষেত্রে আমাদের যথেষ্ট সাইক্লোন বলি, বন্যা বলি, আমাদের যথেষ্ট ধরনের সফলতা আছে, কিন্তু ভূমিধস থেকে শুরু করে কিছু কিছু দুর্যোগের ক্ষেত্রে জোকিরাজ করার জন্য জনগোষ্ঠীর সচেতনতা যেমন অভাব আছে, প্লাস ডিসিশন মেকারদেরও সেখানে কি কি পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপগুলো নেওয়ার ক্ষেত্রে ডিসিশন মেকারদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে, সচেতনতার অভাব আছে। এখন 2007-2007 পরে 36টি এখানে রিকমেন্ডেশন ছিল কিভাবে ল্যান্ডস্লাইড দুর্যোগের ঝুঁকি হ্রাস করা যায়, জনগোষ্ঠীর জীবন আর জীবিকাকে কিভাবে রক্ষা করা যায়, এর কোনটি বাস্তবায়ন কিন্তু হয়নি।
ধন্যবাদ আপনাকে, আমাদের হাতে সময় একদম নেই, আমি একদম সংক্ষেপে
বহুলাংশে কমানো যাবে।
হ্যাঁ, আমি প্রফেসর জাহাঙ্গীর আলমকে বলবো, আপনি কি এর সাথে একমত ডক্টর মাকসুদ যা বললেন, কারণ আমাদের হাতে কিন্তু আর সময় নেই।
আমাদের যে সুপারিশগুলি করা হয়েছিল সেগুলো বাস্তবায়ন করতে হবে, জনগণকে সচেতন করতে হবে, এবং যে সমস্ত হিল এরিয়ার লোকগুলিকে, যারা অরিজিনালি হিল এরিয়ার লোক, তাদেরকে হাউজিং সিস্টেম এবং গাইডলাইন তৈরি করে দিতে হবে, এবং সাথে সাথে আমাদের সিটি এরিয়াতে যে পাহাড়গুলি আছে সেগুলো শক্ত হাতে আমাদেরকে করতে হবে, দমন করতে হবে, যেন ল্যান্ডস্লাইড প্রবণতাটা কমে যায়। এইভাবে বলে পরে আমরা ল্যান্ডস্লাইড হাতে রাখতে পারবো।
প্রফেসর কল্যাণ কুমার রায়, আপনি কি কিছু যোগ দিতে কিছু বলতে চান, খুব সংক্ষেপে?
আচ্ছা, আজকে প্রাকৃতিক দুর্যোগ নিয়ে তো আলোচনা ছিল, এখন বাংলাদেশের জন্য সাংঘাতিক ভয়াবহ হচ্ছে সুপার সাইক্লোন, যেটা প্রচুর
তাছাড়া
সুনামি, তারপরে এই যে
জলোচ্ছ্বাস, বন্যা সবই তো আছে। তবে আমাদের হাতে আর সময় নেই, আজকে আমাদের শেষ করতে হবে, এখানে উঠতে হয়।
সুপার সাইক্লোনে প্রচুর ক্ষতি, ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশে, এখনো হয়, এবং এটা ইন্ডিয়াতেও হয়েছে। এখন আপনারা যারা আমেরিকায় থাকেন তারা তো জানেন হেরিকেন কাটরিনা, হেরিকেন
কল্যাণ কুমার রায়, আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আমাদের একদম সময় নেই, আজকে এখানেই শেষ করতে হবে। ডক্টর মাকসুদ কামাল, প্রফেসর জাহাঙ্গীর আলম, প্রফেসর কল্যাণ কুমার রায়, আপনারা সময় করে আমাদের সাথে যোগ দিলেন,
সবাইকে
অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ সেলিম, কি বলছিলেন?
শ্রোতাদেরকেও ধন্যবাদ যারা যোগ দিয়েছেন,
অনেক ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।